এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার তরফ থেকে আমি আব্দুর রহমান রাকিব আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি পাঠিয়েছেন সিলেট থেকে সমীরউদ্দিন ভাই। সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। সাল ১৯৯৮, জীবিকা নির্বাহের তাগিদে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে সমীরউদ্দিন। বাবা মা, পাঁচ ছেলে মেয়ে নিয়ে সমীরউদ্দিনের সংসার। উপার্জনের একমাত্র মাধ্যম হচ্ছে সমীরউদ্দিন। কোনো কারণে যদি সে একদিন কাজে যেতে না পারত, তাহলে সারাদিন তার পরিবার উপোস থাকত। দিনের বেলায় মানুষের বাড়িতে বিভিন্ন কাজ করত, কিন্তু এতে পরিবারের সকলের খাবার যোগান দিতে সমস্যা হতো। তাই একটু বেশি উপার্জনের জন্য সে রাতের বেলা অন্যান্য জেলেদের সাথে মাছ ধরতে যেত, পরিবারের একটু স্বচ্ছলতা আনার জন্য। একদিন তার এক পরিচিত জেলে খবর দেয়, আজ রাতে নাকি তারা মাছ ধরতে যাবে। সমীরউদ্দিন যেন তৈরি হয়ে থাকে, তাদের কথা মতো সমীরউদ্দিন তৈরি হয়ে থাকে। রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে যেন সকলেই জাল নিয়ে প্রস্তুত মাছ ধরার জন্য। সমীরউদ্দিন এবং বাকি জেলেরা যখন নৌকায় জাল টেনে উঠাচ্ছে, তখন সমীরউদ্দিন হারিকেনের আলোয় খেয়াল করে তাদের থেকে খানিকটা দূরে জীর্ণ শীর্ণ একজন লোক বসে আছে। সমীরউদ্দিন ভাবে হয়তো এই লোকটাও তাদের সাথে মাছ ধরতে যাবে, কিন্তু না, লোকটা সেখানেই দাঁড়িয়ে থাকে, সামনে আর আগায় না। সেদিন তারা ভালোই মাছ পায়, সমীরউদ্দিনের ভাগেও ভালো মাছ পড়ে। মাছ ধরে যখন তারা তীরে আসে, তখন যে যার ভাগের মাছ নিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সমীরউদ্দিনও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সমীরউদ্দিনের বাড়ি যাওয়ার পথে একটা পুরাতন বট গাছ পড়ে। সমীরউদ্দিন যখন তার বাড়ি থেকে খানিকটা দূরে, তখন সে মাছ ধরতে যাওয়ার সময় যে লোকটাকে দেখেছিল, সেই লোকটাকে সে পুনরায় সেই পুরাতন বট গাছের নিচে বসে থাকতে দেখে। লোকটা যেন কেমন একটা শীতল চাহনি দিয়ে সমীরউদ্দিনের দিকে তাকিয়ে আছে। সমীরউদ্দিন অন্ধকারে বুঝতে পারল তার হাতে হয়তো কিছু একটা আছে, অনেকটা লাঠির মতো দেখতে। সে যখন পুনরায় তার দিকে আবার তাকায়, তার কাছে মনে হল সে এক পলকের জন্য দেখেছে সেই লোকটার পাশে কিছু চোখ জলজল করছে। মনে হচ্ছিল তার আশেপাশে কোনো হিংস্র ভয়ঙ্কর প্রাণী আছে, কেমন একটা ঘের ঘের শব্দ করছিল। সমীরউদ্দিন সেটাকে পাত্তা না দিয়ে ক্রস করে সেখান দিয়ে চলে যায়। যখন সমীরউদ্দিন সেই লোকটাকে ক্রস করতে গেল, সমীরউদ্দিনের হঠাৎ করেই মনে হল তার শরীরটা কেমন ভার হয়ে আসছে, কেমন যেন শরীরে একটা গা কাটা অনুভূতি দিল। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাকে জলদি বাড়ি ফিরতে হবে, তাই সে কোনো কিছু না ভেবে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি পৌঁছানোর সাথে সাথে সমীরউদ্দিনের কাছে মনে হতে লাগল তার হাত পা কেমন অবশ্য আসছে। এবার তার বউকে ডাক দিল। তার বউ বাইরে এসে দেখল সমীরউদ্দিন মাটিতে হাঁটু গেড়ে বসে আছে, আর তার সাথে থাকা মাছগুলো মাটিতে ছটফট করছে। সমীরউদ্দিনের এই অবস্থা দেখে তার বউ তার কাছে দৌড়ে আসলো এবং জিজ্ঞাসা করল কি হয়েছে। সমীরউদ্দিন কোনো কথা বলতে পারছিল না, শুধুমাত্র ইশারা দিয়ে বোঝালো যে সে ঘরে যেতে চায়। স্বামীর এই অবস্থা দেখে সমীরুদ্দিনের স্ত্রী তার বাবা মাকে ডেকে আনে। তার বাবা মা এসে ছেলের এই অবস্থা দেখে বলে, হয়তো রাত করে মাছ ধরে এসেছে, তাই হয়তো আলগা বাতাস লেগেছে। সমীরুদ্দিনের মা বলে, যেহেতু বাইরে থেকে এসেছে সেহেতু ওকে গোসল করে আনা দরকার। কিন্তু তার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে সে উঠতেই পারছিল না। পরে তার মা আর তার বউ মিলে তাকে ধরে গোসল করে নিয়ে আসে। পরে হালকা গরম পানির সাথে একটু লবণ মিশিয়ে সেই পানি খাইয়ে দেয়। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর সমীরুদ্দিন নিজের শরীরে কিছুটা শক্তি ফিরে পায়, হালকা হালকা কথা বলতে শুরু করে। তখন তাকে জিজ্ঞাসা করা হলে সে কোনো রকম শুধু এতটুকুই বলে যে একটা জীর্ণ শীর্ণ লোক তার হাতে একটা লাঠি এবং আশেপাশে কিছু জ্বলন্ত চোখ। এই কথাগুলো বলে সে পুনরায় চুপ হয়ে যায়। পরে তার মা বলে, হয়তো ছেলে কোনোভাবে ভয় পেয়েছে, সকাল হলে কোনো কবিরাজের কাছে নিয়ে যাবে, এখন তাকে বিশ্রাম নিতে দেয়া হোক। সকাল হতেই সমীরুদ্দিনের মা আর তার বউ তাকে এক কাপ গরম চা আর কিছু ভেজানো চিড়া খাওয়ানোর চেষ্টা করে। সমীরুদ্দিন তখনও বেশ দুর্বল, কিন্তু রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো তার মন থেকে একটু মুছে যায়নি। তার শরীর খানিকটা শক্তি ফিরে পেলেও মাথার মধ্যে কেমন একটা ভারী অনুভূতি রয়ে গেছে। এদিকে তার মা সিদ্ধান্ত নেয়, গ্রামে থাকা একজন বিখ্যাত কবিরাজের কাছে তাকে নিয়ে যাবে। কবিরাজের বাড়ি ছিল গ্রাম থেকে খানিকটা দূরে, একটা ছোট জঙ্গলের পাশ দিয়ে যেতে হতো। সকাল গলিয়ে রোদ একটু তীব্র হলে সমীরুদ্দিনের বাবা আর তার বড় ভাই তাকে ধরাধরি করে কবিরাজের বাড়ির দিকে রওনা দেয়। রাস্তার চলার সময় সমীরুদ্দিনের বারবার চারপাশে তাকাতে থাকে, মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। মাঝে মাঝে সে থমকে দাঁড়িয়ে পড়ে আর ফিসফিস করে বলতে থাকে, এরা কারা, আমার সাথে সাথে আসছে, এরা কারা। তার বাবা আর ভাই ভেবেছিল সে হয়তো জ্বর অথবা ভয়ের কারণে এসব বলছে। তারা তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেও সমীরুদ্দিন কিছুতেই স্থির হতে পারছিল না। কবিরাজের বাড়ি পৌঁছানোর পর কবিরাজ এক ঝাঁকুনি দিয়ে বলে উঠল, ছেলেটা ভীষণ বিপদে আছে, ওর শরীরে শুধু অসুস্থতা নয়, অন্য কিছুরও লক্ষণ আমি টের পাচ্ছি। আমি যতটুকু বুঝছি, ওর উপর কিছু একটা অশুভ শক্তির নজর রেখেছে। একথা শুনে সমীরুদ্দিনের বাবা অবাক হয়ে বলে, কি বলছেন হুজুর, রাতের বেলায় মাছ ধরতে গিয়েছিল, ফেরার পথে কিছু লোককে দেখেছে, এরপর থেকে এই অবস্থা। কবিরাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ কি যেন পড়লেন, তারপর একটি ছোট পাত্রে জল নিয়ে সেটার উপর ফু দিল এবং সমীরুদ্দিনকে তা পান করানোর জন্য বলল। সমীরুদ্দিন জলের পাত্র হাতে নিয়েই তার পুরো শরীর কাঁপতে লাগল। তার হাত থেকে পাত্রটা মাটিতে পড়ে গেল আর তার মুখ দিয়ে অদ্ভুত গলা ভাঙা আওয়াজ বেরিয়ে এল। কবিরাজ দ্রুত লাল চন্দন কাঠের মতো দেখতে এক ধরনের ধূপ জ্বালালেন এবং বললেন, এই ছেলের ভেতর কিছু আছে, ও নিজে একা নয়, ওর সঙ্গে হয়তো আরেকজনও আছে। একথা শুনে সমীরুদ্দিনের বাবা আর ভাই চমকে উঠল। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আপনার যা করার দ্রুত করুন, আমাদের ছেলেটাকে বাঁচান। কবিরাজ একটা কাঁসার ঘন্টা বের করল আর কি যেন বিড়বিড় করে পড়তে শুরু করল। সমীরুদ্দিন হঠাৎ করে বিছানায় পড়ে গিয়ে তার মুখ থেকে ফেনা বেরোতে লাগল। তখন কবিরাজ বলল, ওকে ধরে রাখো, শক্ত করে ধরো। সমীরুদ্দিনের ভাই আর তার বাবা দুপাশ থেকে তাকে শক্ত করে ধরল। কবিরাজ তার চারপাশে কিছু মোমবাতি জ্বালিয়ে একটা রেখা তৈরি করলেন। কিছুক্ষণ পর সমীরউদ্দিন হঠাৎ এক অদ্ভুত কণ্ঠে কথা বলতে লাগল, যা তার নিজের কণ্ঠের মতো লাগেনি। সে কণ্ঠে সে বলল, আমাকে কেন ডাকছ, আমাকে বিরক্ত করো না। এ কথা শুনে কবিরাজ ধমকের সুরে বলল, তুই কে, কেন এই ছেলেকে কষ্ট দিচ্ছিস? তখন সে কণ্ঠ আবার বলে উঠল, ও আমার সীমানা এসেছিল, আমার অধিকার ছিল, ওরা বটগাছের কাছ দিয়ে গেল, আমি ওদের সতর্ক করেছিলাম কিন্তু কেউ শুনেনি, এখন এই ছেলেটা আমার শিকার। কবিরাজ বুঝতে পারল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তিনি বললেন, আমি তোকে এখান থেকে সরিয়ে দেব, তুই এখান থেকে চলে যা, না হলে তোকে ধ্বংস করতে বাধ্য হব। এরপর কবিরাজ আরো জোরে দোয়া পড়া শুরু করলেন। সমীরউদ্দিনের মুখ দিয়ে হঠাৎ আবার ফেনা বের হচ্ছিল এবং একটু পরপর চিৎকার করে আবার বিছানায় শুয়ে পড়ত। এই অবস্থায় কবিরাজ বলল, শুধু মন্ত্রে হবে না, আমাকে আমার উস্তাদের শেখানো বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হবে। তোমরা সবাই আমার নির্দেশ অনুযায়ী চলবে, তা না হলে কিন্তু বড় বিপদ ঘটতে পারে। কবিরাজ দ্রুত তার ঝোলার ভেতর থেকে কয়েকটা লাল এবং হলুদ রঙের ধূপ বের করে আগুন জ্বালিয়ে দিলেন। ধোঁয়াগুলো ক্রমেই ঘরের ভেতর ছড়িয়ে পড়ছিল। কবিরাজ বললেন, তোমাদের ছেলের উপর যে বজ্রিনের নজর লেগেছে তা মোটেই সুবিধার ঠেকছে না, কিন্তু আমি যতক্ষণ এখানে আছি ও কিছুই করতে পারবে না। এরপর তিনি সমীরউদ্দিনের মাথার কাছে বসে একটা তামার পাত্রে পানি ঢেলে তাতে কয়েক ফোঁটা তেল এবং কিছু চূর্ণ করা গাছের পাতা মেশালেন। পাত্রের উপরে তিনি একটা ছোট আয়না ধরে মন্ত্র পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই আয়নায় অদ্ভুত কিছু ছায়াময় আকৃতি দেখা গেল, যেন কোনো অস্পষ্ট মুখ বা শরীর সেখানে উপস্থিত হয়েছে। কবিরাজ চমকে উঠে বললেন, আমি খারাপ কিছুর আভাস পাচ্ছি। একথা শুনে সমীরউদ্দিনের বাবা আতঙ্কিত হয়ে বললেন, হুজুর, আমার ছেলেকে বাঁচান, যা করার করুন, আমরা সব কিছু মেনে নেব। কবিরাজ এক গভীর সুরে বললেন, তোমাদের ছেলেকে রক্ষা করতে চাইলে আমাকে পুরো রাত কাজ করতে হবে, এ কাজ মাঝপথে ছাড়লে বিপদ আরো বাড়তে পারে। এরপর কবিরাজ কিছু তাবিজ, লোহা দিয়ে বানানো কয়েকটি চক্র এবং একটা ছোট কাঠের বাক্স বের করলেন। তিনি বাক্স খুলে দেখালেন ভেতরে কয়েকটি শুকনো গাছের শিকড় এবং দুইটি মাটির মূর্তি রয়েছে। এদিকে সমীরউদ্দিন আবার অদ্ভুত আওয়াজ করতে লাগল। এবার তার চোখ দুটো লাল হয়ে গেল আর মুখ থেকে বেরোতে থাকল এক গা শিউরে উঠা হাসি। কবিরাজ এটিকে উপেক্ষা করে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। তিনি একটি লোহার দণ্ড গরম করে সমীরউদ্দিনের পাশে রেখে দিয়ে বললেন, তোর শরীর ছেড়ে এখান থেকে চলে যা, তা না হলে আজকে কিন্তু তোকে ছাড় দেওয়া হবে না। তখনই দরজার বাহিরে বিকট এক আওয়াজ শোনা গেল। বাড়ির আশেপাশে থাকা পোষা কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে উঠল আর বাতাসে কেমন যেন একটা পচা গন্ধ ভেসে এল। কবিরাজ কোনোভাবে সেই পরিস্থিতি সামলে নিয়ে তাদের বিদায় করে দেন। যাওয়ার সময় সমীরউদ্দিনের গলায় বেশ কয়েকটি তাবিজ ঝুলিয়ে দেন এবং সাথে কিছু আরবিতে লেখা কাগজ দিয়ে বলে দেন, এগুলো যেন তার রুমের চার কোণায় ঝুলিয়ে রাখা হয়। এদিকে সমীরউদ্দিনের অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে। অন্যদিকে সমস্যা এখন সমীরউদ্দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আস্তে আস্তে তার পরিবারের সাথেও ঘটা শুরু করে। টানা চার পাঁচ দিনের ভারী বর্ষণের ফলে গ্রামের এলাকা মোটামুটি পানির তলায় ডুবে যায়। যেহেতু উপার্জনের একমাত্র মাধ্যম ছিল সমীরউদ্দিন, তাই সে অসুস্থ হওয়ার পর থেকে তেমন কাজে কর্মে যেতে পারে না। তাই তার স্ত্রী মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাবারের যোগান দেয়। টানা বর্ষণের ফলে সেও যেহেতু মানুষের বাড়িতে কাজ করতে যেতে পারেনি, তাই সে চিন্তা করল ধানি জমিতে মাছ ধরতে যাবে। বৃষ্টির ফলে নদীর মাছ সব জমিতে এসে ঠাই নিয়েছে, তাই সে ভাবল জমিতে কিছু মাছ ধরতে যাবে। এদিকে সমীরুদ্দিনের 8 মাসের একটা বাচ্চা ছিল। যেহেতু বাচ্চাটা অনেক ছোট, মা ছাড়া কিছুই বোঝে না, তাই সমীরুদ্দিনের বউ চিন্তা করল বাচ্চাকে সাথে নিয়েই সে মাছ ধরতে যাবে। সময়টা ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত। ধানি জমিতে যে মাছ এসেছে সেটা ধানের নড়াচড়া দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া পানিতে মাছের আনাগোনাও শব্দ পাওয়া যাচ্ছে। সমীরুদ্দিনের বউ তার সন্তানকে পিঠের সাথে একটা কাপড় দিয়ে বেঁধে মাছ ধরতে চলে যায়। হাত দিয়ে বেশ ভালোই মাছ পায়। একটা সময় সমীরুদ্দিনের বউ খেয়াল করল জমির মাঝখানে পানির বেগ শব্দ হচ্ছে। সে ভাবে হয়তো বড় কোনো মাছ সেখানে এসেছে, তাই সে কিছুটা এগিয়ে যায়। এদিকে প্রায় আকাশ সন্ধ্যার অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। সে যখন আস্তে আস্তে জমির একটু ভেতরের দিকে যায়, যেখানে পানিতে বেশ শব্দ হচ্ছিল, সেখানে গিয়ে সে দেখতে পায় বিশাল বড় এক গজার মাছ, যার চোখ দুটো আগুনের ন্যায় লাল এবং মুখ অনেক বড় করে হা করে আছে। এটা দেখে সমীরুদ্দিনের বউ বেশ ভয় পেয়ে যায়। সে আর একটু ভালো করে খেয়াল করে দেখল যে আসলেই এটা একটা গজার মাছ, আর এমন ভাবে তার বাচ্চার দিকে তাকিয়ে আছে যেন তার বাচ্চাটাকে এখনই গিলে খেয়ে ফেলবে। গজার মাছের নজর যখন তার বাচ্চার উপর পড়ে, তার বাচ্চা অনবরত কান্নাকাটি করা শুরু করে দেয়। অবস্থা ভালো না দেখে সমীরুদ্দিনের স্ত্রী সেখান থেকে বাড়ি চলে আসে। বাসায় এসে তার শাশুড়িকে সমস্ত কথা খুলে বলে তার শাশুড়ি তাকে এবং তার বাচ্চাকে কিছু দোয়া দরুদ পড়ে ফুটিয়ে দে আর বলে দে ভর সন্ধ্যায় যেন আর মাছ ধরতে না যায়। সেদিন রাতে সমীরুদ্দিনের স্ত্রী একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নটা এমন, সে দেখে সে সেই জমিতে মাছ ধরতে গিয়েছে, আর যেখানে পানির দাপাদাপির উৎসটা বেশি ছিল সেদিকেই সে এগিয়ে যাচ্ছে। এবার সে দেখতে পেল সে যেখানে গজার মাছের অস্তিত্ব পেয়েছিল ঠিক সেখানেই সে পুনরায় দেখে সেই গজার মাছটা আস্তে আস্তে একটা মানুষের রূপ ধারণ করছে। কিন্তু আর পাঁচটা মানুষের থেকেই লোকটা অনেকটা ভিন্ন রকমের। শরীরটা একেবারে লিকলিকে, মুখ দিয়ে অনবরত লালা ঝরছে, চোখের কোটরের ভেতর যেন মনি শূন্য। এবার সে দেখতে পেল সে লোকটা পানিতে কিছু একটা থাবা দিয়ে তুলে মুখে নিয়ে চিবুচ্ছে, আর তার চিবানোটা এমন ছিল যে সে লোক চিবাচ্ছে ঠিকই, কিন্তু তার গালের এক পাশ দিয়ে যা চিবাচ্ছে তা শরীর থেকে বের হয়ে পড়ে যাচ্ছে এবং প্রচণ্ড রকম বিশ্রী গন্ধ। এই গন্ধ সমীরুদ্দিনের বউ ঘুমন্ত অবস্থাতেও পাচ্ছিল। তার বমি আসার উপক্রম, সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে সে তার স্বামী এবং সন্তানকে এক নজর দেখে নেয়। সবই ঠিকঠাক আছে এবং সে একটা বাজে স্বপ্ন দেখেছে এইটা ভেবে সে পুনরায় ঘুমিয়ে গেল। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ভোরের আলো ফোটে। সমীরুদ্দিনের স্ত্রী উঠে দেখতে পায় তার 8 মাসের সন্তানের হাতের আঙুলগুলো কালশিটে বর্ণের হয়ে গেছে, যেন তার আঙুলগুলোতে রক্তের ছিটে ফোটাও নেই, এবং বাচ্চাটা কেমন যেন শূন্যের দিকে তাকিয়ে কান্না করছে। দেখে মনে হচ্ছে সে যেন মৃত প্রায়। সমীরুদ্দিনের স্ত্রীও ভয় পেয়ে যায়। সে তার বাচ্চাকে গিয়ে সাথে সাথে কোলে তুলে নেয়। কুলে নেওয়ার পর বুঝতে পারে যে তার বাচ্চা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু হাতের আঙুলের এই অবস্থা হলো কিভাবে কিছুতেই সে বুঝতে পারছিল না। পরে সে তার শাশুড়িকে নিয়ে একটা ওঝার কাছে যায়। ওঝা কিছু ঝাড়ফুঁক দিয়ে বলল, বাচ্চার উপর খবিশের নজর পড়ছে, এনে এই তাবিজ পরা দিয়ে দিলাম আর এই তেল পরা দিয়া দিলাম, বাচ্চারে ঠিক মতো তেল দিয়া মালিশ করবি আর এই তাবিজটা ওর গলায় পরাই দিবি, দেখবি সব ঠিক হয়ে যাইব। ওঝার কথা শুনে সমীরুদ্দিনের বউ কিছুটা আশ্বস্ত হলেন এবং বাড়িতে চলে আসেন। আর ওঝার বলা নিয়ম অনুসারে বাচ্চাটাকে প্রতিনিয়ত তেল মালিশ করতে থাকেন। একটা সময় বাচ্চাটা ঠিক হলেও কেমন যেন আগের থেকে দুর্বল হয়ে যেতে লাগল। সে বাচ্চাটা হামাগুড়ি দিত, এখন সে কাত হতে পারে না, হাত পা নড়াচড়া করে না, কোনো কিছুই মুখে নিতে চায় না। সমীরুদ্দিন স্ত্রী ওঝার দেয়া নিয়ম মেনে প্রতিদিন বাচ্চার গায়ে তেল মালিশ করছিল এবং গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছিল। কিন্তু বাচ্চার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। যে বাচ্চা কিছুদিন আগেও সারাদিন হামাগুড়ি দিয়ে ঘর ভরে রাখত, সে এখন যেন নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। তার হাত পা শক্ত হয়ে গেছে, নড়াচড়া করে না, আর মুখে কোনো খাবার নিতে চায় না, চোখ দুটি শূন্য দৃষ্টিতে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকে, যেন সেখানে কিছু দেখেছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। এরই মধ্যে একদিন দুপুরে বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। বাচ্চার মা বাচ্চাটিকে বিছানায় শুয়ে রেখে রান্না করে গিয়েছিল। হঠাৎ রান্না করতে করতে তার মনে হলো যে ঘর থেকে কোনো বাচ্চার চাপা কণ্ঠে হাসির আওয়াজ আসছে। প্রথমে সে গুরুত্ব দিল না, ভেবেছিল হয়তো পাশের বাড়ির কারো বাচ্চার শব্দ। কিন্তু কিছুক্ষণ পর সেই হাসি তার কানের কাছে স্পষ্ট হতে থাকে এবং সে বুঝতে পারে এই হাসির শব্দটা তার ঘরের থেকে আসছে। ভয়ে তার গা শিউরে ওঠে, সে ভাবতে থাকে আমাদের বাচ্চা তো হাসতে পারে না এত জোরে। সে তাড়াতাড়ি রান্না ফেলে ঘরের দিকে দৌড়ায়। ঘরে ঢুকে দেখে বাচ্চা ঠিক সেভাবেই শুয়ে আছে, কিন্তু তার শরীরের উপর একটা কিরকম যেন বিশাল টাইপের ছায়ার মতো কিছু একটা নড়াচড়া করছে, যেন কোনো অদৃশ্য শক্তি তার সন্তানকে আড়ষ্ট করে রেখেছে। কোনো কিছু না পেয়ে বাচ্চার মা জুড়ে আয়াতুল কুরসি পড়া শুরু করে। তখনই তিনি দেখতে পান সে ছায়ার মতো বস্তুটি জানালা দিয়ে বের হয়ে যায়। তখন সে চিৎকার করে তার শাশুড়িকে ডাকে। শাশুড়ি দৌড়ে এসে দেখে ছেলের বউ কান্নাকাটি করছে আর বাচ্চার মাথায় হাত দিয়ে রেখেছে। শাশুড়ি কিছুটা সাহস নিয়ে বাচ্চার কাছে গিয়ে তাকে তুলে নিতে চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে সে বাচ্চাকে ধরতে যায়। তার হাত একরকম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। শাশুড়ি চমকে গিয়ে বলেন, এই বাচ্চার শরীর এমন ঠান্ডা কেন? কিছু তো একটা সমস্যা আছে। তারা দ্রুত ওঝার কাছে গিয়ে বিষয়টি জানায়। ওঝা তাদের কথা শুনে বলেন, শুধু তাবিজ বা তেল পরা দিয়ে কিছু হবে না, আপনাদের বাড়িতে এমন কিছু আছে যা খারাপ শক্তিকে আকর্ষণ করছে, এটা সরাতে হলে পুরো বাড়ি ঝাড়ফুঁক করতে হবে, আর আমি নিজে গিয়ে সেটা করব, নইলে সমস্যা আরো বাড়তে পারে। ওঝা তার সঙ্গে কিছু পাথর, গাছের শেকড় আর চন্দন কাঠ নিয়ে সমীরুদ্দিনের বাড়িতে যান। তিনি পুরো বাড়ি ঘুরে দেখতে থাকেন, এরপর বাড়ির পশ্চিম কোণে গিয়ে থেমে যান। তিনি বলেন, এই জায়গায় কিছু একটা আছে, এটা খারাপ শক্তিকে টেনে আনছে, আমাকে এই জায়গা ঘুরে দেখতে হবে। সমীরুদ্দিনের শাশুড়ি অনুমতি দিলে ওঝা সেখানে খনন শুরু করেন। মাটি সরানোর পর ওঝা একটি পুঁথি বাঁধা লাল কাপড় খুঁজে পান। কাপড় খুলে দেখা যায় ভেতরে কিছু পুরনো কয়েন, ছোট পাথরের টুকরো আর মানুষের চুল। ওজা গম্ভীরভাবে বলেন, এটাকে ইচ্ছাকৃতভাবে তোমাদের ক্ষতি করার জন্য এখানে পুঁতে রেখেছে। এর কারণে বাচ্চার উপর খারাপ প্রভাব পড়ছে। এই পুঁথি সরানোর পরই মূল সমস্যার সমাধান হবে। তিনি পুঁথিটি তুলে নিয়ে মন্ত্র পড়ে সেটা পুড়িয়ে ফেলেন। এরপর তিনি পুরো বাড়ি ধূপ দিয়ে শুদ্ধ করেন। ওজা বাচ্চার মা ও শাশুড়িকে বলেন, আপনারা এখন চিন্তা করবেন না, বাচ্চা একটু একটু করে ভালো হয়ে যাবে, তবে সব সময় তার গলায় আমার দেয় তাবিজটি বেঁধে রাখবেন, আর সূর্যাস্তের পর তাকে একা রেখে কোথাও যাবেন না। সেদিনের পর থেকে ধীরে ধীরে বাচ্চার শরীরের উন্নতি হতে থাকে, সে আবার স্বাভাবিক হওয়া শুরু করে। কিন্তু সমীরুদ্দিনের পরিবার এই ঘটনার পর থেকে আরো বেশি সাবধান হয়ে যায়। বাচ্চার ধীরে ধীরে সুস্থ হওয়া দেখে পরিবারের সবাই কিছুটা স্বস্তি পায়, কিন্তু এই স্বস্তি বেশি দিন স্থায়ী ছিল না। বাচ্চার ভালো হওয়ার কয়েকদিন পর থেকেই সমীরুদ্দিনের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে সবাই। তিনি খুব অল্পতেই রেগে যায়, এমনকি কোনো কারণ ছাড়াই চিৎকার করেন, কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলেন, আর দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে থাকেন। প্রথম দিকে সমীরুদ্দিনের পরিবার ভাবল হয়তো কাজের চাপ বা বাচ্চার অসুস্থতার কারণে তার উপর মানসিক চাপ পড়েছে, বা সেই সমস্যা হয়তো আবার বাড়তে শুরু করেছে। কিন্তু কিছুদিন পর ব্যাপারটি আর সাধারণ মনে হয় না। সমীরুদ্দিন রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না, মাঝরাতে চিৎকার করে উঠে বসতেন আর বলতেন, আমার গলা কেউ চেপে ধরেছে, আমি শ্বাস নিতে পারছি না। তার স্ত্রী অনেকবার জেগে উঠে দেখেছে সমীরুদ্দিন বিছানায় বসে নিজের গলা নিজেই চেপে ধরে আছে, আর তার চোখ দুটো অদ্ভুতভাবে লাল হয়ে থাকত। সমীরুদ্দিন দিন দিন আরো উদ্ভ্রান্ত হতে থাকেন। তিনি পরিবারের সবার থেকে দূরে সরে যেতে শুরু করেন, এমনকি নিজের স্ত্রী সন্তানকেও ঠিকমতো দেখতে চাইতেন না। একদিন সকালে তার স্ত্রী দেখলেন তিনি উঠানের কোণে বসে ফেলফেল করে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার গলায় তখনও সে তাবিজ ছিল যা ওঝা বাচ্চার জন্য দিয়েছিল, কিন্তু এখন তার স্ত্রী লক্ষ্য করল সে তাবিজটি অদ্ভুতভাবে পুড়ে যাওয়ার মতো দেখাচ্ছে, যদিও কেউ তাতে আগুন লাগায়নি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে একদিন তিনি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সারাদিন কোথায় ছিলেন কেউ জানত না। রাতে ফিরে এলে তার শরীর মাটিতে ধুলো বালি মাখানো থাকত। তিনি শুধু বলছিলেন, ওরা আমাকে ডেকেছে, আমি ওদের কথা শুনতে গিয়েছিলাম, ওরা বলেছে আমি বেশি সময় আমার বাড়িতে থাকতে পারব না। এই কথাগুলো শুনে তার স্ত্রী ও মা আতঙ্কিত হয়ে পড়েন। তারা বুঝতে পারলেন বিষয়টি কোনো সাধারণ সমস্যা না। তারা আবার সেই ওঝার কাছে যান যে ওঝাকে তার বাচ্চাকে দেখিয়েছিল। ওনার কাছে গিয়ে সবকিছু খুলে বলেন। সেই ওঝা বিষয়টি শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর তিনি বলেন, বাচ্চার সময় আপনাদের বাড়ি যেটা করেছিলাম সেটা পুরোপুরি সমস্যার সমাধান করেনি, কারণ তখনই আমি বুঝেছিলাম এখানে বড় কোনো খারাপ শক্তির প্রভাব পড়েছে। দেখুন, আপনার বাচ্চার বিষয়টি হলো যে হয়তো কেউ কালো জাদুর মাধ্যমে আপনার বাচ্চাকে অসুস্থ করার চেষ্টা করেছে, কিন্তু আপনার স্বামীর বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনার স্বামী ওই নদীর তীরে মাছ ধরতে গিয়েছিল, সেখানে একজনকে দেখেছে, সে কারণেই তার সাথে এরকম সমস্যা হচ্ছে। তাহলে আপনাদের বাড়িতে দুটো সমস্যা, একটা সমস্যার সমাধান আমি করে দিয়েছি এবং আশা করি এই সমস্যার সমাধান আমি করে দিতে পারব, এবং আপনাদের বাড়ির এখন যে খারাপ শক্তি আছে সেটা এখন আপনার স্বামী সমীরউদ্দিনকে পেয়ে বসেছে। আমাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাইলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। পরদিন সকালে ওঝা তাদের বাড়ি আসেন। তিনি কিছু মন্ত্র পড়া ধূপ জ্বালিয়ে পুরো বাড়ি ঘুরে দেখেন। তিনি পরিদর্শনের পর জানান সমস্যা সমীরউদ্দিনের ঘরের মধ্যেই আছে। তিনি বললেন, ঘরের দক্ষিণ কোণটা খুব ভারী লাগছে, সেখানে কিছু লুকিয়ে আছে হয়তো, যা এই বাড়িতে অশান্তি ডেকে আনছে। সমীরউদ্দিনের স্ত্রী ও মা ভয় পেয়ে যান। তারা ওঝাকে সবকিছু খুলে বলতে বলেন। ওঝা তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমি জানি এই সমস্যার সমাধানে তো সহজ হবে না, কিন্তু আমি চেষ্টা করব। আমি আজ রাত থেকেই আমার রিচুয়াল কার্য শুরু করব। রাত হল, ওঝা সমীরউদ্দিনকে তার ঘরে বসিয়ে কিছু মন্ত্র পড়া শুরু করলেন। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সমীরউদ্দিন অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। তার গলা থেকে অস্বাভাবিক গর্জনের মতো শব্দ বের হতে শুরু করল। হঠাৎ করে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে দৌড়াতে লাগলেন। ওঝা চিৎকার করে বললেন, তাকে ধরে রাখো, ও পালাতে চাইছে, কিন্তু এখনই তাকে যেতে দেওয়া যাবে না। সমীরউদ্দিনের মা আর স্ত্রী কোনোভাবে তাকে ধরে রাখল। ওঝা ধূপকাঠি ও মন্ত্র পড়া পানি ছিটিয়ে দিলেন চারপাশে। ঠিক তখনই একটা ঝড়ের মতো শব্দ ঘরের মধ্যে বারবার প্রতিধ্বনিত হতে শুরু করল। সবাই অনুভব করল যেন ঘরের ভেতর ভারী কিছু একটা উপস্থিত হয়েছে। সমীরউদ্দিন তখন মাটিতে পড়ে গড়াগড়ি করছেন। ওঝা তখন তাকে ধরে আবার বসিয়ে দেন এবং তার হাত থেকে, মানে ওঝার হাত থেকে একটা তাবিজ খুলে সমীরউদ্দিনের হাতে বেঁধে দেয়। তারপর আরো কিছু পদ্ধতিতে রিচুয়াল করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। তারপর ওঝা সেদিনের মতো চলে যায়। যাওয়ার আগে ওঝা সমীরউদ্দিনের চাচার কাছ থেকে খরচ বাবদ প্রায় 2,000 টাকা নিয়ে যায়। আর সেই সময়কালে তো 2,000 টাকার অনেক মূল্য ছিল। সমীরউদ্দিন ও তার পরিবারের এই সমস্যার কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। একদিন সকালে তার কয়েকজন জেলে সঙ্গী তাকে দেখতে আসে। তারা ঘরে বসার পর সমীরউদ্দিনের স্ত্রীর কাছ থেকে তার বর্তমান অবস্থার কথা জানতে পারে। সবার মুখেই একটা আতঙ্কের ছাপ, কারণ তারাও বুঝতে পারছিল একসাথে মাছ ধরেছে আর এখন হঠাৎ এই অবস্থা। তারাও মনে মনে বেশ বিষয়টি ভয় পাচ্ছিল। একজন বয়স্ক জেলে, তার নাম রহিম, সে বলল, সমীরউদ্দিনের অবস্থা দেখলে আমার মনে হয় এটার কোনো সম্পর্ক নদীর তীরের সেই জায়গার সঙ্গে। আমরা সবাই জানি ও মাঝে মধ্যে গভীর রাতে মাছ ধরতে যেত। আমি বহুবার ওকে বলেছি যে রাতের ওই সময়টা ভালো না, কিন্তু ও তো শুনেনি। সে পূর্বপাড়ার লোকেদের সঙ্গে জোট বেঁধে মাছ ধরতে গিয়েছিল সেদিন। এরপর থেকেই তো তার এই অবস্থা। এই কথা শুনে সমীরউদ্দিনের স্ত্রী কৌতূহলী হয়ে জেলেদের জিজ্ঞাসা করলেন, নদীর তীরে কি ধরনের ঘটনা ঘটেছে, আমি সবটা শুনতে চাই, আমাকে বলেন। ওর সাথের জেলেরা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ওনাদের মধ্যে থেকে একজন বলতে শুরু করল, আমরা মাঝে মধ্যে রাতে যখন মাছ ধরতে যাই, তখন ওই নদীর একটা নির্দিষ্ট জায়গায় আগুনের ঝলকানি দেখা যায়। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মানুষ সেখানে আগুন জ্বালিয়েছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ওটা অন্য কিছু। আগুনগুলো মাটি থেকে অনেকটা উপরে ভেসে থাকে, মনে হচ্ছে যেন বাতাসে ভেসে আছে আগুনগুলো। এবং আমাদের মধ্যে যারা ওখান দিয়ে বেশি যাতায়াত করত, তাদের প্রায় সবাই কোনো না কোনো বিপদে পড়েছে। কয়েক বছর আগে এক ফকির আমাদের সাবধান করেছিল। তিনি বলেছিলেন ওই জায়গায় প্রেতাত্মারা থাকে। তারা নদীর তীর দিয়ে নিয়মিত যাতায়াত করে, কখনো কখনো মানুষকে ধরে, তাদের ক্ষতি করে, তাদের পছন্দ কাঁচা মাছ। আমরা তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু এখন বুঝতে পারছি তিনি হয়তো ঠিকই বলেছেন। জেলেরা আরো জানায়, তাদের মধ্যে কয়েকজন একবার গভীর রাতে সেই জায়গায় নৌকা ভিড়ানোর সময় ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছিল। নৌকার পেছন থেকে হঠাৎ করে কেউ যেন ভারী পায়ের আওয়াজ তুলে উঠছিল, কিন্তু ঘুরে দেখার পর কেউ ছিল না। এরপর তারা নৌকা থেকে মাছ তুলতে গেলে বেশ কিছু মাছ একরকম অদৃশ্য হয়ে যায়। তারা বলছিল হয়তো নদীর জালে বড় কোনো কুমির ছিল, বা কিন্তু আমরা তো কুমিরের কোনো চিহ্নই দেখতে পাইনি। স্থানীয়দের মধ্যে একটা ঘটনা প্রচলিত আছে, বহু বছর আগে একদল ভ্রমণকারী সেই নদী পার হতে গিয়ে ওই তীরের কাছাকাছি পৌঁছালে আচমকা তাদের নৌকাটি পানির অতলে তলিয়ে যেতে থাকে। নৌকায় থাকা সবাই সাঁতার জানলেও কেউ সাঁতরে তীরে পৌঁছাতে পারেনি, ফলে ডুবে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রায় চার দিন পর তাদের পচা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় অনেক দূর দূরান্ত থেকে। নদীর স্রোতের টানে ভেসে গিয়েছিল এই লাশগুলো। এই ঘটনার প্রায় এক মাস পর থেকেই ওই তীরে ছোটখাটো নানা প্যারানর্মাল ঘটনা ঘটেছে বলে জানা যায়। বেশিরভাগই সমস্যা হতো জেলেদের সাথে, কারণ তারা গভীর রাতে ওই পথ দিয়ে মাছ নিয়ে আসা যাওয়া করত। জেলেদের কাছ থেকে সব কথা শুনে সমীরুদ্দিন স্ত্রী বিষয়টি নিয়ে ওঝার সাথে আলোচনা করতে মরিয়া হয়ে ওঠেন। বিকেলেই তিনি সেই ওঝাকে ডেকে আনেন। জেলেদের মুখ থেকে যা যা শুনেছেন সব ওঝাকে খুলে বলেন। কথাগুলো শুনে ওঝা বললেন, আমি আজই নদীর সেই জায়গায় যেতে চাই, কিন্তু তার আগে আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। যদি আত্মাগুলো সমীরুদ্দিনকে ধরেও থাকে, তাহলে আমাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সমীরুদ্দিন, যিনি তখন ঘরের কোণে নিঃসার হয়ে বসেছিলেন, হঠাৎ চিৎকার করে উঠে বললেন, ওরা আমাকে ছাড়বে না, ওরা বলেছে আমি ওদের জায়গায় পা রেখেছি, আমি তাদের মাছ কেড়ে নিয়েছি, ওরা আমাকে শাস্তি দেবে। তার কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। ওঝা তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু সমীরুদ্দিন আরো জোরে চিৎকার করতে লাগলেন। তার চোখগুলো তখন অস্বাভাবিকভাবে লাল হয়ে উঠেছিল। ওঝা তৎক্ষণাৎ কিছু মন্ত্র পাঠ করে তার মাথায় জল ছিটালেন। সমীরুদ্দিন কিছুক্ষণ পাগলামি করার পর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ওঝা সিদ্ধান্ত নিলেন যে এই সমস্যার সমাধান করতে হলে তাকে ওই নদীর তীরের জায়গায় গিয়ে কিছু রিচুয়াল করতে হবে। তিনি বললেন, আগামীকাল ভোরে আমি সেখানে যাব, তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাইলে আসতে পারো। ওঝার কথায় সবারই চোখে মুখে ভয় আর উদ্বেগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। যদিও তারা নদীর সঙ্গে সম্পর্কিত সব রহস্যের কথা জানত, কিন্তু সেগুলোকে এতকাল এড়িয়ে চলার চেষ্টা করেছিল। তবে এবার পরিস্থিতি পাল্টে গেছে। সমীরুদ্দিনের অবস্থা দেখে তারা বুঝল, এই সমস্যার সমাধান না করলে বিপদ আরো বাড়তে পারে। ওঝা তাদের বললেন, তোমাদের মধ্যে যারা সাহসী তারা আমার সঙ্গে আসবে, কিন্তু মনে রেখো, প্রেতাত্মাদের সঙ্গে লড়াই সহজ নয়, ভীত হলে তোমাদেরও ওদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। সমীরুদ্দিনের ভাতিজা কাশেম এগিয়ে এসে বলল, আমি যাব, আমি জীবনে অনেক ভয়াবহ পরিস্থিতি সামলেছি। ওঝা বললেন, ঠিক আছে, আমি কিছু জিনিস আনব, আগুনের ঝলকানি, অদ্ভুত আওয়াজ বা অন্য কোনো অপশক্তি ঠেকাতে কিছু তন্ত্রমন্ত্র, তাবিজ আর বিশেষ ধূপ দরকার হবে। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের আরো কিছু সম্পর্কে জানতে হবে। তিনি একগুচ্ছ ঘরোয়া নিয়মের কথা বলে দিয়ে যান, যেমন নদীর তীরের কাছাকাছি গিয়ে কখনো পেছন ফিরে তাকানো যাবে না, কোনো অবস্থাতেই নির্দিষ্ট শব্দ শুনে ভয় পাওয়া যাবে না, আর নিজের মধ্যে কোনো দুর্বলতা নিয়ে কেউ যেতে পারবে না। তারপর কাল ভোরে আসবেন বলে সেই ওঝা চলে গেলেন। রাত বাড়তে লাগল। সমীরুদ্দিন তখন ঘরের এক কোণে নিশ্চিত হয়ে শুয়ে আছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাঝে মধ্যেই হঠাৎ চমকে উঠে অদ্ভুত অঙ্গভঙ্গি করে। সমীরুদ্দিনের ঘরে অবস্থানরত জেলেদের মধ্যে কেউ কেউ বসে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে শুরু করল। একজন বলল, আমার মনে পড়ে একবার আমরা তিনজন একসঙ্গে মাঝরাতে মাছ ধরতে গিয়েছিলাম, হঠাৎ নৌকার নিচে কিছু একটা ভারী জিনিসের ধাক্কা লাগে। আমরা ভেবেছিলাম বড় কোনো গাছের কাণ্ড হবে, কিন্তু পরে বুঝলাম সেটা কোনো গাছ নয়, ওটা কোনো ছায়ার মতো কিছু ছিল। আমাদের জালেও সেদিন অদ্ভুত কিছু মাছ ধরা পড়েছিল। দেখলাম একটা মাছের চোখ সম্পূর্ণ লাল ছিল, আর সেই রাতের পর থেকে আমরা অনেক দিন অদ্ভুত ধরনের স্বপ্ন দেখেছি। সকাল হওয়ার আগেই সবাই প্রস্তুতি নিতে শুরু করল। ওঝা তার প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিলেন। তিনি জেলেদের বললেন, আমরা একসঙ্গে থাকব, কেউ আলাদা হব না, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। জেলেরা নৌকা নিয়ে রওনা দিল। মাঝ নদীতে পৌঁছানোর পর সকালের হিমশীতল বাতাসে সবাই প্রচণ্ড ঠান্ডা অনুভব করছিল। অদ্ভুত এক নীরবতা চারপাশে ঘিরেছিল। আর তখনই নদীর তীরে অদূরে হঠাৎ একটা জায়গা থেকে মৃদু আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। ওঝা বললেন, আমরা ঠিক জায়গায় পৌঁছেছি, এখন যা দেখবে তা নিয়ে ভয় পেয়ে কিছু ভুল করা যাবে না। জেলেরা আশেপাশে তাকাতে থাকে। সেই জায়গায় পৌঁছানোর পর হঠাৎ তারা অনুভব করল চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, নদীর জল অস্বাভাবিকভাবে ঢেউ খেলতে শুরু করল, আর ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। নৌকাটি নদীর সেই তীরের দিকে এগোতে থাকে। নদীর তীরে পৌঁছানোর কিছুক্ষণ আগে ওঝা সবাইকে থামতে বলেন, আমাদের আর একটু প্রস্তুতি নেওয়া দরকার। তিনি বললেন, এরপর ওঝা তাদের মাটির হাড়িতে রাখা পবিত্র জল আর কিছু মন্ত্র লেখা তাবিজ দেখান। তিনি নির্দেশ দেন, তোমরা সবাই এই জল হাতে নিয়ে নিজেদের চারপাশে ছিটিয়ে নাও, এটা আমাদের সবাইকে অপশক্তির হাত থেকে রক্ষা করবে। আর এই তাবিজগুলো পকেটে রেখে দাও, কোনো অবস্থাতেই এগুলো পকেট থেকে বের করে ফেলে দেওয়া যাবে না। সবাই নির্দেশ মতো কাজ করল, যার যার শার্টের পকেটে সেই তাবিজগুলো রেখে দিল। তারপর নৌকা ধীরে ধীরে সেই জায়গার দিকে এগিয়ে গেল যেখানে আগুনের ঝলকানি দেখা গিয়েছিল। তীরের কাছে পৌঁছে তারা অনুভব করল চারপাশের ঠান্ডা বাতাস আরো বেশি হিমশীতল হয়ে উঠেছে। তারা তীরে নামল। সে জায়গাটা ছিল অদ্ভুতভাবে নীরব, যেন কোনো পশু পাখিরও শব্দ তাদের কানে ভেসে আসছিল না। গাছগুলো এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা দীর্ঘদিন ধরে কোনো প্রাণের স্পর্শ পায়নি। জায়গাটি ঘন কুয়াশায় ঢেকেছিল, এক ধরনের অস্বাভাবিক মৃদু ঘ্রাণ ভেসে আসছিল যা তাদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা। ওঝা নির্দেশ দিলেন, এই জায়গাটা শক্তিশালী প্রেতাত্মাদের কেন্দ্র, আমাদের এখানে কিছু করতে হবে যাতে তাদের ক্ষমতা আমরা উপেক্ষা করতে পারি। আমি যে ধূপগুলো আনছি সেগুলো জ্বালিয়ে এই জায়গার চারদিকে স্থাপন করব, তোমরা সবাই আমাকে সাহায্য করবে। জেলেরা ওঝার কথা মেনে কাজ শুরু করল। তারা সেই জায়গার চারপাশে ধূপ জ্বালাতে থাকল। ধূপের গন্ধ এবং ধোঁয়া ওই এলাকার চারপাশে ছড়িয়ে পড়তে লাগল। ওঝা কিছু পুরনো মন্ত্র পাঠ করা শুরু করলেন। মন্ত্রগুলো খুবই অদ্ভুত শোনাচ্ছিল। তারপর তিনি তার কথা মতো কিছু রিচুয়াল সম্পন্ন করেন। মন্ত্রপাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নদীর তীরের পরিবেশ বদলে যেতে শুরু করল। ঝড়ের বেগে একটু আগে যে বাতাস বইছিল তার তেজও কিছুটা কমে আসে, আলোর ঝলকানিও কিছুটা মিলিয়ে যেতে লাগল। অজা কিছুক্ষণ নীরব থেকে জায়গাটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তারা জায়গাটি পরিষ্কার করে নদীতে ফিরে এল। ওঝা কিছু মাটি এবং ওই নদীর পাড়ের এক বোতল পানি নিলেন। তিনি বললেন, এই মাটি আর পানি দিয়ে আমি সমীরুদ্দিনের চিকিৎসা করব, তবে ওর সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, আমাদের আরও সতর্ক থাকতে হবে। সবাই নৌকায় উঠল এবং গ্রামে ফিরে এল। সমীরুদ্দিন তখনও নিস্তেজ অবস্থায় শুয়েছিল। ওঝা তার চারপাশে ওই নদীর পাড় থেকে আনা মাটি ছিটিয়ে দিলেন এবং কিছুক্ষণ মন্ত্র পাঠ করলেন। এখন ওকে দেখো, ধীরে ধীরে শক্তি ফিরে পাবে, ওঝা বললেন। কিন্তু তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বললেন, তোমরা এখনো নিরাপদ নও, পরবর্তী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যে কেউ ওই নদীর তীরের কাছে যাবে না। পরিবারের সদস্যদের নির্দেশ দেয়া হয়, কেউ যেন অশুভ শক্তি বা ঘটনার বিষয়ে কারোর সাথে কথা না বলে। ওঝা প্রথমে পুরো ঘর আগরবাতির ধোঁয়া দিয়ে পরিশুদ্ধ করেন। এরপর সমীরুদ্দিনকে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে চারপাশে লাল সুতো দিয়ে একটি বৃত্ত তৈরি করেন। বৃত্তের মাঝখানে একটি তামার পাত্র রাখা হয়, যাতে আগুন চালিয়ে বিশেষ তেল ঢালা হয়। ওঝা একাগ্রচিত্তে মন্ত্রপাঠ শুরু করেন। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, যেন কিছু একটা অদৃশ্য শক্তির উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। মন্ত্রপাঠের এক পর্যায়ে সমীরুদ্দিনের শরীর থেকে হঠাৎ প্রচণ্ড কাঁপুনি দিয়ে গরম ভাবের মতো বের হতে শুরু করছে। তার মুখ দিয়ে কোনো গঙ্গানির মতো এক ধরনের আওয়াজ বের হতে থাকে। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ওঝা সবাইকে সাহস রেখে ধৈর্য ধরতে বলেন। তিনি আগুনের তেল ঢেলে কিছু শুকনো গাছের পাতা এবং বিশেষ মোমের গলিত অংশ দিয়ে কিছু গুঁড়ো ছিটিয়ে দিয়ে একটা তরল পদার্থের মতো একটা জিনিস তৈরি করেন। আগুনের শিখা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে, যেন এটি কোনো জিনের নারকীয় শক্তির প্রতিরোধের সম্মুখীন। সমীরুদ্দিনের কণ্ঠস্বর মুহূর্তে থেমে যায় এবং সে নিস্তেজ হয়ে পড়ে, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর সমীরুদ্দিন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে সবাইকে প্রশ্ন করতে থাকে, কি হয়েছিল আমার সাথে? ওঝা তাকে বলেন, তোমার উপর খুব বড় বিপদ ছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন তুমি নিরাপদ। তবে মনে রেখো, এখন থেকে কোনোভাবেই সেই নদীর ধারে বা বটগাছের কাছে যাওয়া যাবে না। এরপর সমীরুদ্দিনের মা ও স্ত্রী ওঝাকে তাদের কথা মতো যতটুকু অর্থ দেওয়ার কথা ছিল সম্পূর্ণ অর্থ পরিশোধ করে দেয়। ওঝা বিদায় নেওয়ার সময় কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা তাদের বলে দিয়ে যান। এই তাবেজগুলো ভালো করে রাখবে, এগুলো সব সময় আপনাদের খারাপ জিনদের কবল থেকে রক্ষা করবে, এবং গভীর রাতে কখনোই যেন সমীরুদ্দিন মাছ ধরতে না যায়। মাছ ধরতে গেলে যেন দিনের বেলা যায়, অন্যান্য জেলেদের সাথে মাছ ধরে আবার সন্ধ্যার আগেই যেন বাড়িতে ফিরে আসে, কারণ ওইখানের প্রেতাত্মারা খুবই খারাপ, মানুষদের উপর খুবই খারাপ প্রভাব ফেলে। এরপর থেকে সমীরুদ্দিন স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার শরীরের দুর্বলতাও ধীরে ধীরে কমে যায়, পরিবারের উপর থেকে নেমে যায় অশুভ ছায়া। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি সবার মনে থাকলেও তারা বুঝতে পারে কিছু সীমারেখা কখনোই অতিক্রম করা উচিত নয়। এভাবেই শেষ হয় সমীরুদ্দিনের পরিবারের অশুভ শক্তির প্রভাব, জীবনের প্রতি তাদের কৃতজ্ঞতা বেড়ে যায় আর তারা সতর্ক হয়ে চলে যেন কোনো ভুলে এমন বিপদের মুখোমুখি আর না হতে হয়। সমীরুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি আমাদের পাঠানোর জন্য। এই ঘটনায় বিশেষ কিছু রিচুয়াল পদ্ধতি হাইড করা হয়েছে, কারণ সেই ওঝা তিনি বলে দিয়েছেন যেন সম্পূর্ণ কাহিনী যেন মানুষের সাথে শেয়ার করা না হয়, এবং নিরাপত্তার জন্য তিনি সেই নদীর নাম এবং ওনার এলাকার নাম গোপন রাখতে বলেছেন।
আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, মায়াবে ভৌতিকতায় আমি সামির আনসারি বরাবর মতো সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আমি ছোট কিছু ঘটনা আবার শেয়ার করছি। তো যেভাবে ঘটনাগুলো শেয়ার করা হয়েছে আমি সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং শুরুতেই যার ঘটনা শেয়ার করছি তিনি হচ্ছেন মোহাম্মদ মাইনুল ইসলাম বাপি ভাই। তিনি বেশ কয়েকদিন আগে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে। তো যাই হোক, দেরি করছি না, যাচ্ছি ঘটনায়। 2007 সালের 7ই মার্চ পছন্দ করে বিয়ে করি আমাদের পাশের গ্রামের একটি মেয়েকে। তার নামটা প্রচার করলে অনেক বুঝে যাবে, তাই আমি তা চাচ্ছি না শেয়ার করতে, তবে আমি ছদ্মনাম ব্যবহার করছি মণি। যাই হোক, আমাদের বাড়িটা ছিল একেবারে নদীর পাড়ে। বাড়ির একটু সামনে ছিল ছোট্ট একটা কালভার্ট, তার পাশেই গোসল করার জন্য একটা ঘাট। এই ঘাটকে কেন্দ্র করে একটি দুর্নাম লোকে মুখে প্রচলিত ছিল, প্রতি বছর একটি করে নাকি মানুষ নিয়ে যেত। যাই হোক, বিয়ের পর খুব সুন্দরভাবে চলছিল আমাদের দাম্পত্য জীবন। আমরা দুইজন পাঁচ রক্ত নামাজ পড়তাম, বলা চলে ধার্মিক একটি পরিবার ছিল আমাদের। বিয়ের 8 মাস পর সুখবর পেলাম, মণি কনসেপ্ট করেছে। আমার পুরো পরিবার আনন্দের স্রোতে ভাসছিল। দিনটা ছিল ডিসেম্বর মাসের 26 তারিখ, সেদিন রাতের ঘটনা। রাতে আমার ঘুম ভাঙল, ঘুরের দিকে তাকালাম, তখন রাত প্রায় 12:30। তো তাহাজ্জুদ নামাজ পড়ব, তাই ওযু করার জন্য বের হব। ঠিক তখন মণি আমাকে বলল সেও তাহাজ্জুদ পড়বে। আমি বললাম ঠিক আছে, চলো তাহলে ওযু করে আসি। দুজনে মিলে চলে গেলাম টিউবওয়েলের কাছে, কল চাপছি কিন্তু পানি বিন্দুমাত্র বেরোচ্ছিল না। ভাবলাম হয়তো কোনো সমস্যা হলো নাকি, তখন বাধ্য হয়ে দুজন চলে গেলাম সেই নদীর ঘাটে, যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তো ঘাটে যাওয়ার পর আমি দাঁত মাজছিলাম আর মণি পানিতে ওযু করার উদ্দেশ্যে পানির কাছে ঠিক ছিল, তখন আমি তার পেছনে ছিলাম। তো হঠাৎ কেউ একজন আমার পিঠে একটা চিমটি দিল। আমি বেশ হচ্ছকে পিছনে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি ছিলাম অপ্রস্তুত। কালো একটি অবয়ব আমার গলা চেপে ধরল। আমার মনে হচ্ছিল আমার পা মাটিতে নেই, আমি শূন্যে ভাসছি, কথা বলতে পারছিলাম না। আমার গগনের শব্দে মণি চলে আসলো, সে ছজোরে একটু চিৎকার দিল, কিন্তু আমাদের দুজন চিৎকার শব্দ কোনো একটা অপশক্তি গ্রাস করে নিচ্ছিল। আমি তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, কথা বলার শক্তি ছিল না। মণি আমাকে বাঁচানোর জন্য সেই অবয়বটাকে একটি ঢিল ছুড়ে মারে, ঠিক তখন সেই অবয়বটা আমাকে ছেড়ে দিল। আমি একটু স্বাভাবিক হতেই দেখি আমার মণি তখন সেন্সলেস, আর সেই অবয়বটা মণির চুল ধরে পানির দিকে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। ঠিক তখন আমি সজোরে সেই অবয়বটার সামনে গিয়ে একটা লাথি মারি তার বুকে। আমার মনে হলো আমার পায়ে অনেকগুলো কাঁটা ঢুকে গেল। আমি দোয়া পড়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখ থেকে তখন একটা শব্দ বেরোচ্ছিল না। মণির ধরে থাকা সেই অবয়বটা শেষবারের মতো আমার দিকে তাকালো, অর্ধ চাঁদের আলো দেখতে পেলাম। অবয়বটা কালো কুচকুচে চিকন একটা মানুষের মতো, কিন্তু তার চোখটা ছিল মনে হচ্ছে বুকের দিকে, একটাই চোখ যা বিশাল এবং রক্তের মতো লাল ছিল। আমার তখন কি যে হলো আমি বুঝলাম না। আমি চুপচাপ চলে আসলাম বাড়ির উঠানে এবং সজোরে চিৎকার দিলাম। তারপর আমার আর কিছু খেয়াল নেই। আমার যখন জ্ঞান আসে হাসপাতালে, আমার ভাই আমাকে বললো চার দিন হলো আমি একসব আবল তাবল বকছিলাম। দেখতে পেলাম আমার সারা শরীরে আঁচড়ের দাগ। ওয়াশরুমে আনাতে দেখলাম আমার গলায় বুকে চার আঙুলের ছাপ যা কালো হয়ে আছে। আমি এটা দেখে ভয় চিৎকার দিলাম। আমার ভাই আমাকে ধরে নিয়ে আসলো আমার বেডে। তখন আমার সবকিছু মনে পড়তে লাগলো। আমি আতঙ্কের স্বরে আমার ভাইকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই আমার মনি কই, আমার মনি কোথায়? আমার বাবা মা চলে আসলো সাথে পুলিশ। আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে বলুন তো। আমি তখন কিছু বলার অবস্থা ছিলাম না, শুধু একটা কথায় আমার মুখে যে মনি কোথায়। পরে জানতে পারলাম সেই ঘাট বরাবর পায়ের নিচে নাকি তার দেহটা পাওয়া যায়। তার মাথাটা মাটির ভিতরে গাঁথা ছিল। নাম করায় খুঁজের কাছে জানতে পারি স্বভাবটা আসলে একটা খারাপ দিন ছিল। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে আমার প্রায় এক বছর লেগে যায়। নেই তো আমার সেই ভালোবাসা মানুষটা। মাঝে মাঝে ভাবি মনি কেন, তার বদলে আমাকে তো নিয়ে যেতে পারত। জানি না কবে কষ্টের অবসান ঘটবে, হয়তো বাকি জীবনটা এই কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকতে হবে। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ ভাই আপনার ঘটনাটির জন্য। আসলে এরকম একটি ঘটনা আমি শেয়ার করবো আসলে প্রস্তুত ছিলাম না। আপনি আপনার কাছের মানুষটিকে হারিয়েছেন, আপনাকে আসলে বলার ভাষা নেই আমার কাছে। তারপরও ঘটনাটি আপনি পাঠিয়েছেন অনেক কষ্ট করে, এই জন্য আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার নাম সাব্বির, তিনি সৌদি আরব থাকেন এবং ওনার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। যাচ্ছি ওনার মতো করে পাঠানো সেই ঘটনাটিতে। ঘটনাটি হচ্ছে আমার এক বন্ধু যার নাম হৃদয়, ওর বাড়ি কুমিল্লার চৌদ্রগ্রাম চিউড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের। এটি প্রায় 10-15 বছর আগের ঘটে যাওয়া একটি ঘটনা যা ওর বড় আমার সাথে ঘটেছিল। হৃদয় যেটা বলে যে এই ঘটনাটি লেখার সময় সে প্রচণ্ড তার ভয় লাগছিল। এই কারণে ভয় লাগছিল যে প্রায় ঘটনাগুলো ওদের সকলের সামনেই হতো, তার মানে তারা সকলেই এটা সাক্ষী ছিল এবং এক এক সময় এক এক স্থানে হতো। তো এটা বলে রাখা ভালো যে সেই বড় আমার সাথে নাকি 5-6টা দিন থাকতো। তো একদিন হৃদয়ের মেজবোনের বিয়ের সময় ওদের বাড়িতে প্রায় সকলেই আসে। বিয়ের পরের দিন হৃদয় এবং তার দুইটা ভাগ্নি পুকুর ঘাটে যায়। তো ওদের ঘরের পিছনে একে একে 5টা পুকুর ছিল। যাই হোক, হৃদয় এবং ওর ভাগ্নি দুজন যখন পুকুর ঘাট থেকে ঘুরে আসতে নেয়, তখন সময়টা সন্ধ্যা হবে, মানে সন্ধ্যা হবে 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 এরকম। তো ওই সময় হৃদয় দেখতে পায় যে ওর বড় আম্মা মাটিতে পড়ে আছে। তখন হৃদয় তাড়াতাড়ি বাসায় ফিরে এবং এসে জানতে পারে যে ওর বড় আম্মা টয়লেটে যায় এবং বের হয়ে আসার সময় মাটিতে পড়ে যায়। হৃদয়ের টয়লেটটা ওদের ঘর থেকে ঘরের পিছনে দুইটা পুকুরের সাথে সংযুক্ত এবং পাশের পাশে ছিল। সকলেই তখন হৃদয়ের বড় আম্মাকে ধরে ঘরে নিয়ে আসে। তো যখন তাকে তার জ্ঞান আসে, সেই বড় আম্মার জ্ঞান আসে, তখন তার কিছু মনে থাকে না। এটা বলে রাখা ভালো যে এই ঘটনার আগে তার সাথে তেমন কোনো সমস্যা ছিল না, মানে প্যারানর্মাল কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, বড় আম্মার জ্ঞান আসার পর কিছু সময় পরে তিনি প্রচুর কান্না করতে থাকে, যা দেখে সকলে বেশ আতঙ্কিত হয়ে যায় যে এমন অবস্থা কান্নাকাটি করছে। তো উনি নাকি বলে উঠে তখন যে তিনি নাকি 5-6 দিন হয়েছে কিছুই খায়নি। তখন আমাদের মধ্যে একজন বলে, তুমি কি খাবা? তখন তিনি বলে, হ্যাঁ আমি খাবো। তাকে তিনি এরকম বলছে যে বিয়ে বাড়ির যে খাওয়া দাওয়া আছে, এরকম 5-6 জন যে খাবার খায় সেই পরিমাণ খাওয়া দিলে তিনি খাবে। তো তারপর তাকে সবাই বলতেছে তো কখন খেতে পারবে কিনা, হয়তো মুরব্বি এগুলো বলতেছে। তো ঠিক ঠিকই যখন সামনে দেওয়া হয় তিনি একেবারে সব খাওয়া শেষ করে ফেলে এবং আরও খাওয়া যায়। তখন যথেষ্ট খাবার না থাকে সেই মুহূর্তে তিনি পুনরায় আবার কান্না করতে থাকে এবং অজস্র কান্না তখন, এবং এক এক সময় মানে এই সময়টা তিনি আবার জ্ঞান হারিয়ে ফেলে কাঁদতে কাঁদতে। তো যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি খুব উচ্চস্বরে আবার হাসতে থাকে জোরে জোরে এবং যা দু তিন ঘর দূরের থেকে ওই ঘাসের শব্দ শোনা যাচ্ছিল। তখন নাকি রাত প্রায় 10টা বেজে যায়, তাই কোনো ডাক্তার বা কবিরাজের কাছে তাকে নেওয়া সম্ভব হয়নি, কেননা এরকম রাস্তাঘাটের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না সেখানে। তো যাই হোক, হাসতে হাসতে এরকম দেখা যায় যে 10-15 মিনিট করে ওরা জ্ঞান হারায় ফেলে, এরকম হাসাহাসি করে আবার ঠিক হয়। তো তারপর হঠাৎ করে দিন যখন জ্ঞান ফিরে আসে, তখন তিনি উচ্চ স্বরে গান গেতে থাকে, মানে একটা সে পুরান আমলের গানের মতো এরকম গান গাচ্ছে। তো সেদিন রাতে এসব কাণ্ড দেখে যখন সবাই দেখতেছে, যার ওনার কাছে কয়েকজন ছিল, তারপর সবাই ঘুমায় পড়ে। তো পরের দিন সকালে হৃদয়ের বাবা এরকম ওই তার বড় মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তো ডাক্তার চেক আপ করে বলে যে তার তো এরকম সম্পূর্ণ সুস্থ, তো কোনো সমস্যা নাই। তো তখন বাসায় আসার পরে আগের মতো সন্ধ্যার আগে আবার, সারাদিন তিনি ঠিক ছিল, সন্ধ্যার আগে আবার তিনি কান্না শুরু করে। তখন হৃদয়ের বড় বোনের জামাই তাকে ঝাড়ফুঁক দেয়, তিনি একজন হুজুর ছিলেন। তো বড় বোনের জামাই যখন ঝাড়ফুঁক দেয়, তখন সেই বড় আম্মা সাথে সাথে চুপ হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়। ওই দিন রাতেই সকলেই যখন খাওয়া দাওয়া করে তখন ঘুমাতে যায়, হঠাৎ করে আনুমানিক রাত ঘুমিয়ে যায়, তখন সবাই রাত এরকম 2-3টার দিকে, সে বড় আম্মা তিনি তার ঘর থেকে প্রচণ্ড জোরে জোরে কান্না শুরু করে। এত জোরে কান্না করে যে তখন তারা রাতেই সেই হৃদয়ের দুলাভাই, তিনি হুজুর ছিলেন, তিনি নাম করা একজন হুজুর ছিল, তাকে ডেকে আনতে বাধ্য হন। এবং হুজুর আসার পরে হুজুর জানতে পারে যায় যে কীভাবে কী হয়েছে না হয়েছে, এবং সে বড় মাকে জিজ্ঞেস করে কীভাবে কিছু আপনি বিস্তারিত বলেন, তখন তিনি কিছু বলেন না। তো হুজুর তো বুঝে যায় সিমটমটা কী। তো হুজুর রেগে গিয়ে কিছু রিচুয়াল করার পরে সেই এন্ট্রিটা, মানে সেই জিনটা কথা বলা শুরু করে। তো দিনটা এরকম বলে, জুই বাঁশঝাড়ের পাশে চাপকল থেকে এই জিনটা সন্ধ্যার পর তিনি যখন যায় ওয়াশরুমে, তখন তাকে তিনি দেখে এরকম আসর করে, এবং সেই জিনটা মানে বলে যে আমার ওই জায়গাটা আমার নির্দিষ্ট জায়গা ছিল, সে আমার এরকম ধ্যান ভঙ্গ করছে সেখানে গিয়ে, এর জন্য আসলে উঠানে ওখানে ওয়াশরুমে গেছিল, তারপর নাকি তিনটা পাশে কোথায় জানি গিয়েছিল, সেখানে নাকি তাকে সেই জিনকে ডিস্টার্ব করছে, এর জন্য নাকি তার উপর ভর করছে, এবং টয়লেট থেকে আসার পর তারপর নাকি জ্ঞান এরকম হারায় ফেলে। তো হুজুর যখন জিনটাকে বলে যে কী করলে যাবে, তো সে যাবে না বলে, তো সে বলে যে সেই বড় মাকে নিয়ে যাবে একবারে। তো হুজুর অনেক রিচুয়াল করার পর সেই জিনটা এরকম নিজের ওই বড় মার উপর ভর করে কাঁদতে থাকে, এবং সে কিছু দাবি দেওয়া থাকে তার, সে কিছু মুরগি যায়, জ্যান্ত মুরগি, বলে যে এরকম ওইখানে রেখে আসতে হবে, এবং তাহলে সে নাকি তার নাকি আরো 6 ভাই আছে, তাকে এরকম খাওয়াতে হবে, তো খাওয়ালে তারপর সে চলে যাবে। তারপর হুজুর অনেক কথাবার্তা বলে, প্রায় 1 ঘন্টার মতো কথাবার্তা বলে সেই হৃদয় সে সামনে ছিল। তো বলার পর তখন যখন দেখছে যে মানে খাওয়া দাওয়ার মানে এরকম মুরগি ম্যানেজ করে দেওয়ার পরও যখন জিনটা যেদিনকে এক সময় রাজি হচ্ছিল না, তখন হুজুর করে গিয়ে একটা ঝাড়ু আনতে বলে। তো ঝাড়ু আনার পর হুজুর রিচুয়াল করে কামড় দেয় ঝাড়ুর মধ্যে, তারপর নাকি এন্ট্রিটা আস্তে আস্তে সেই বড় আম্মার কাছ থেকে যাওয়া শুরু করে। তখন একেবারে চলে গেছে কিনা সেটা আসলে হুজুর বলতে পারে না, তখন দেখে যে ওই বড় মা তিনি স্বাভাবিক হয়েছেন, এবং তারপর থেকে সেই বড় আম্মা সেখানে অন্য যারা আছে সেই বাজারে নাকি কেউ খুব একটা একা যায় না, এভাবে বিশ কিছুদিন ভালোই যায়। হঠাৎ করে নাকি আবারও আরেক সময় কয়েকদিন পর আবার সেই সমস্যা দেখা দেয়। তো যেটা হয়, হৃদয় যেটা বলে, তিনি নাকি প্রায় রাতে কান্নাকাটি করতেন, তারপর নাকি যখন হুজুর ডাকার কথা বলা, তিনি নাকি চিৎকার করে বলতো হুজুর ডাকবেন, হুজুর ডাকবেন, আমি চলে যাবো, এই কথা বলতো, আবার দেখতো মানে এরকম থ্রেড দিতে বিভিন্নভাবে। তো এইভাবেই তারপর ওনার দিনটা চলতে থাকে, উনি একটা মাধ্যমে আস্তে আস্তে তিনি নাকি শান্ত হন, কিন্তু মাঝে মাঝে নাকি তার এখনও সে সমস্যাটা রয়ে গিয়েছে। এবং হৃদয় যেটা বলেন, ঘটনাটা আরও অনেক বড় ছিল, তিনি আসলে সম্পূর্ণ লিখতে পারছেন না ব্যক্তিগত কোনো কারণে, সমস্যাটা এখনও হয়তো বা চলমান আছে দেখি তিনি সেটা শেয়ার করেছেন। যাই হোক, যাচ্ছি আরেকটি ঘটনায়। ধন্যবাদ সাবির ভাইকে আপনার এই ঘটনাটির জন্য। তো এই ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি তার নাম প্রকাশ করতে মানা করেছেন, যাই ব্যবহার করবে তা হচ্ছে ছদ্মনাম। তো সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে আমার নানুর সাথে। আমার নানুর বিয়ের পর নানু ও নানা ভাই চট্টগ্রাম থাকতেন। একদিন বিকালে মাগরিব আজানের এক মুহূর্তে নানু জানলার সামনে চুল খুলে খুব সুন্দর করে গান গাচ্ছিলেন। তো হঠাৎ নানু দেখতে পায় একটা ছোট আগুন, এটা আগুনের গোলা হবে, তো নানু জানলার সামনে দিয়ে যাচ্ছিল। তো জানলার সামনে এটা নাকি না তখন থেমে যায় সেই গোলাটা, এবং একটু পর সেটা উধাও হয়ে যায়। নানু তখন আচমকাটা দেখে বেশ ভয় পেয়ে জানাটা বন্ধ করে দেয়। সেই দিন রাতে নানু ঘুমানোর সময় স্বপ্ন দেখে একজন সুদর্শন পুরুষ ঘোড়ায় করে নানুর বিছানার সামনে এসে দাঁড়ায় এবং নানুকে বলে, তোকে আমার খুব পছন্দ হয়েছে, তুই আর কখনো গান গাইতে পারবি না, পাঁচাত্তর নামাজ আদায় করবি এবং বেশি বেশি ইবাদত করবি, আর ভয় পাবি না, আমি তোর সাথেই থাকবো কিন্তু তোর কোনো ক্ষতি করব না। এটা বলার পর সেই সুদর্শন যে পুরুষটা ছিল সে নাকি ঘোড়া চড়ে আবার চলে যায়। আর তখন অনেক জোরে শরীর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নানুর নামকে ঘুম থেকে নাকি যাওয়ার আগে নাকি নামকে একটু ঘুম থেকে জাগিয়ে তুলে যায়, শরীর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। নানু তখন দেখে যে নানা ভাই পাশে ঘুমায় আছে, সামনে আর কিছুই নেই, সব স্বাভাবিক, তো তিনি আবার ঘুমিয়ে পড়েন। তার মানে তিনি ভাবে যেটা হয়তো স্বপ্ন ছিল। পরে কিছুদিন পর আর এরকম নানির সমস্যা, যদি নানারকম সমস্যা হয় না, কিন্তু নানু খেয়াল করে দেখে যে নানু যখনই গান গাইতো, গান গাইতে যেত তখন, মানে ওনার একটু অভ্যাস এরকম একটা গান গাইতো মুখে গুনগুন করে, তো তখন যে গান গাইতে যেত দেখতো যে তারপর থেকে মুখ দিয়ে খুব একটা আওয়াজ আসতো না, গলা স্বর আটকা যেত। তিনি তখন বেশ দুশ্চিন্তা পড়ে যায় এবং নানাভাই খেয়াল করে যে নানু আগে থেকে এখন প্রচুর ইবাদতে মগ্ন হচ্ছে এবং তিনি নামাজ কালাম খুব বেশি সময় নিয়ে পড়তো এবং সারা রাত কালার ইবাদত করতো। তো নানাভাই তখন একটু চিন্তা করলো যে পরে স্বাভাবিক ব্যাপার মনে করে যে হয়তো মানে মানুষের মধ্যে চিন্তা সেরকম হতে পারে, এই জন্য নানাভাই খুব একটা কিছু বলে না। তো একদিন রাতে নানাভাই শুনতে পায় নানু কার সাথে যেন ঘুমের মাঝে কথা বলছে আর কান্না করছে। নানাভাই তখন সাথে সাথে নানুকে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছে, কি হয়েছে, কান্না করছো কেন? তো নানু কিছু বলতে চায় না। পরে নানাভাই খারাপ স্বপ্ন দেখে, নানাভাই মনে করে যে খারাপ স্বপ্ন দেখে হয়তো বা কান্না করছে ভেবে কিছু আর তিনি জিজ্ঞেস করে না, কিন্তু নানাভাই খেয়াল করে যে নানু শুধু একটা ছোট বোনের নাম নিচ্ছিল, নানুর ছোট বোন ও নানুদের সাথেই থাকতো। তো নানাভাই তখন নানুর ছোট বোনের সেই কান্নার আওয়াজটাও কিন্তু তিনি পায় সেই নানুর মাধ্যমে। তো তিনি নানুকে তখন ডাকতে যাবে যে তোমার এরকম কান্না আসছে, মুখ দিয়ে আসতেছে কেন? তো হঠাৎ নানা খেয়াল করছে নানু তখন চুপের মধ্যে কান্নার আওয়াজটা আসতেছে এখন ওই নানুর ছোট বোন যে থাকতো পাশের রুমে সেখান থেকে। তো নানাভাই সেই রুমে চলে যায়, গিয়ে দেখে নানুর ছোট বোন সেও ঘুমের মধ্যে কান্না করছে, আর নানুর বড় মেয়ে মানে আমার বড় খালা ছোটানুকে এরকম ডাকছে, বড় খালা ডাকছিল ছোটানুকে যে, কিন্তু ছোটানু ঘুম থেকে উঠছিল না। পরে নানাভাই অনেক চেষ্টার পর ঘুম থেকে উঠায় এবং ছোটানু বলে, আমি একজন হুজুরকে দেখতে পেয়েছি যে ঘোড়ায় এসে ছোটানুকে সব খারাপ কাজ বাদ দিয়ে পাঁচ অক্টের নামাজ আদায় করার কথা বলেছে, এবং যদি নানু এটা নানু এটা বলার পরে তো তখন নানা বলে যে এটা তুমি কার কোনো ভয়ঙ্কর কিছু দেখেছো কিনা। তখন ছোট নানু বলে যে তিনি নাকি স্বপ্নে দেখেছে যে ওই যেটা বললাম যে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, সেই সুদর্শনটি ছোটটা ঘোড়া চেড়ে এসেছে, সে বলতেছে এবং বলতেছে তুমি যেটা না করো তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে। তো এই কথাগুলা শোনার পর পাশের রুম থেকেই আমার নানু তখন ডাকতেছে, এটা তো ছিল ছোট নানুর ঘটনা, তখন আসো আমার যে আপন নানু তিনি ডাকতেছে নানাকে, বলছে কি হয়েছে, ওখানে গেছে কেন? বলতেছে তোমার ছোট বোনের কান্নাকাটি করতেছিল, তোমাকে দেখলাম কান্নাকাটি করতেছ। তখন সেই নানু মানে আমার আপন ছোট নানু তখন নানাকে বলছে, দেখো ও যেটা স্বপ্ন দেখছে এরকম আমিও স্বপ্ন দেখছি, এটা বেশ কয়েকদিন আগে আমি দেখছিলাম, তোমাকে কিছু জানাই নাই, বিষয়টা হচ্ছে যে আমাকে কেউ একজন এসে স্বপ্নের মধ্যে ভালো হয়ে যেতে বলছে এবং বলছে যদি এটা আমি না করি তাহলে হচ্ছে আমার বড় ক্ষতি হবে এবং আমার যে ছোট বোন আছে তাকে নাকি পানিতে ডুবায় মেরে ফেলবে। তো নানা তখন তো এটা নিয়ে বেশ টেনশনে পড়ে যায় যে দুই বোনই একই স্বপ্ন দেখলো, এটা কি মজার বিষয় না, যেহেতু ঘুমের মধ্যে তিনি তার চোখের সামনে দেখছে এবং তার স্ত্রী মানে আমার নানির মধ্যে পরিবর্তন দেখে। তো সব শোনার পর তো বলতেছে যে এই জিন তো এরকম ঘরে রাখা যাবে না, এটা একটা সমাধান করতে হবে, সে নানা ভাবল। তখন তো তিনি পরের দিনই হুজুরকে কাছে যান এবং তিনি চিন্তা করেন হুজুর কাছ থেকে জিনগুলো সারাইতে হবে। তখন নানা ভাই নানিকে শান্ত করে ঘুমা যেতে বলে সেই রাতে এবং তিনিও ঘুমা যান। তো নানি ঘুমানোর পর ওই দিন আবার স্বপ্ন দেখতে পায় সে জিন, নানুকে বলছে তুই যদি আমাকে তাড়াতে চাস, তোর জামাই যদি আমাকে তাড়াতে চায় তাহলে কিন্তু আমি তোর অনেক বড় ক্ষতি করে যাবো যা তুই কল্পনা করতে পারবি না, এটা বলে সঙ্গে সঙ্গে চলে যায়। তো পরের দিন নানা ভাই একজন হুজুর নিয়ে আসে, হুজুর তখন নানা ভাইকে বলে আমি ওনাকে তাড়াতে পারবো না, মানে আপনার স্ত্রীকে বা আপনার শালিকাকে যিনি আসর করেছে তাকে তাড়ানো যাবে না, আপনার জন্য অনেক বড় ক্ষতি যেতে পারে, আপনি পারলে একটু বড় আলমকে দেখান। তো নানা ভাই ওই দিন সবাইকে সাথে নিয়ে নিজ বাড়িতে চলে আসে, আর ওই দিন রাতেই একজন আলেম নিয়ে আসে। তো হুজুর তখন নানক একটা তাবিজ দেয় আর পুরো বাড়ি বন্ধ করে দিয়ে যায় আর বলে যায় ওই দিন বা এর মধ্যে নানুর কাছে কেউ আসতে পারবে না, জানতে হবে যে আসলে জিনটা কি চাচ্ছে সেটা জানতে হবে বলল আর কি। একদিন পর সেই হুজুর আবার আসে, যথারীতি সবাই হুজুরের নিয়ম পালন করেছিল। তো হুজুর পরের দিন আসে, হুজুর তখন সেই নানির উপরে জিনকে হাজির করলো এবং অনেক বোঝানোর চেষ্টা করার পর সেই জিন রাজি হয় নানুকে ছাড়ার জন্য, কিন্তু যাওয়ার আগে বলে যায় যে আমি অনেকবার মানা করেছিলাম যাতে আমার কথা কাউকে না বলে এই মহিলা, মানে নানু কিন্তু বলছে এই মহিলা যেহেতু আমার কথা শুনে নাই সেহেতু আমি অনেক বড় ক্ষতি করব, আর ওকে নামাজ কালাম কিন্তু রেগুলার পড়তে হবে, এটা বলে জিনটা চলে যায়। তো যাওয়ার সময় বাড়ির সামনে আম গাছে বড় একটা ডাল লাগিয়ে জিন তখন ভেঙে দিয়ে যায়। এরপর থেকে দেখা যেত যে যদিও আগে বলার শুরুতে বলা হচ্ছে জানি না, নানু গান খুব পছন্দ করতো এবং তিনি রেগুলার এরকম টুকটা গান গেতো, গুনগুনে গান গেতো, গান পছন্দ করতো। তিনি বলতো যে তারপর থেকে যেটা হয় যে নানুর নাকি প্রচণ্ড গলা ব্যথা হতো বেশি কথা বললেই, এটা কখনো আগে ছিল না, অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু আসলে ডাক্তার কোনো ট্রিটমেন্ট করতে পারেনি। তারপর আর চট্টগ্রাম যায়নি সেই নানু, সেই নানু তখন তিনি তার বাড়িতে এসে পড়েন, চট্টগ্রাম তার যাওয়া হয় না। তো প্রায় দুই বছর নানুর সাথে তার কোনো সমস্যা হয়নি, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে তিনি যখন চট্টগ্রাম থেকে ফেরত আসেন তখন কিন্তু তার এরকম গলা ব্যথা ছিল না, কিন্তু যখনই তিনি ওইখানে স্টে করতেন কোনো কারণে তখনই তার সমস্যাগুলো হতো। তো যাই হোক, যেটা বলেছিলাম যে প্রায় দুই বছর নানুর সাথে এরকম আর সমস্যা হয় নাই। তো হঠাৎ এক রাতে আমার খালামণি, তার নাম রাখি, সেই রাখি আন্টি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে, তো গ্রামের ওয়াশরুমগুলো সাধারণত বাড়ি থেকে একটু দূরে হয়ে যায়, খালামণি তখন আমার ছোট খালাকে নিয়ে বাইরে যায়। তো ছোট খালাকে একটু দূরে দাঁড়িয়ে করে বড় খালা ওয়াশরুমে যায়। তো ছোটো খালা তখন অনেক ছোট, খুবই ছোট ছিল বয়সে। তো অনেকক্ষণ হওয়ার হয়ে যাওয়ার পর যখন বড় খালা না আসছিল না, তখন সেই ছোট খালা তিনি রুমে এসে ঘুমায় পড়ে। তো পরের দিন সকালে যখন নানি এসে বড় খালাকে না দেখে, তখন ছোট খালা জিজ্ঞেস করে যে রাখি কই। তো ছোট আন্টি, তিনি ছোট খালা, তখন বলে যে বড় আপাত রাতে বাইরে গেছিল, আমাকে বাইরে দাঁড়া করে বাথরুমে গেছিল, তারপর তো আমি জানি না ঘুম আসলাম, এসে ঘুমায় গেছে। নানি তো তখন বড় আন্টিকে তখন খুঁজতে যায়, খুঁজতে গিয়ে দেখে সেই ওয়াশরুমের পাশে তাল গাছের সাথে পড়ে আছে এবং তার ঘাটটা একটু বাঁকা অবস্থায় এবং তার গালে মনে হচ্ছে চর মেরেছে দাগ, লাল দাগ আঙুলের ছাপ। তো যেটা ঘটে আসলে বড় আন্টি সেখানে আসলে মারা দিকে ছিল, ঘাটটা নাকি বাঁকানো ছিল এবং সেই বড় খালাকে হারানোর পর প্রায় ছয় সাত মাসের মতো নানু পাগলের মতো ছিল। তারপর অনেক ঘটনা টুকিটাকে আমাদের পরিবারের সাথে ঘটে, যেটা আসলে আমি শেয়ার করতে পারছি না, দুঃখিত, জানি না গুছিয়ে লিখতে পারছি না ঘটনাগুলো, কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের এপিসোডে আমার ছোট কিছু ঘটনা। এবং যেই ভাই ঘটনা পাঠিয়েছেন, যে ভাই যারা তিনজন ঘটনা পাঠিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ ঘটনাগুলো পাঠানোর জন্য। এবং আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি ঘটনা শেয়ার করা হয়েছে আপনারা ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠানোর ঠিকানা তো অবশ্যই জানেন, bhautikota@gmail.com bhoutizota@gmail.com এই ঠিকানা পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সামিন আনসারি আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।